ইলাহী সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বাংনাও, ইলাহী সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বাংনাও, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আলহামদুলিল্লাহ অনুষ্ঠান ব্যবসার বিধান নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন মুফতি আলী আসগর আত-তারি মাদানী মাদ্দাজিলুল আলী, নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লামের মাহাত্মপূর্ণ ইরশাদ হচ্ছে, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে পৃথিবীতে আমার প্রতি সর্বাধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম। অগ্রসর হব আপনাদের প্রশ্নসমূহের দিকে এবং প্রথম কল অনুষ্ঠানে যুক্ত করব, আর এরই সাথে মুফতি সাহেবের নিকট উপস্থিত হব। জি,
মুফতি সাহেবের কাছে প্রশ্ন হচ্ছে, আমরা শেয়ারে একটি মেশিন ক্রয় করতে চাচ্ছি যার মূল্য প্রায় 10.5 লাখ টাকার মতো আসে, তবে আমাদের কাছে সম্পূর্ণ অ্যামাউন্ট নেই। এজন্য যার মেশিন সে বলছে, আপনারা আমাদের 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে মেশিন নিয়ে যান ভাড়া হিসেবে, আর আপনারা আমাদের সাথে এর মূল্য নির্ধারণ করে নিন। আপনারা আমাদের মেশিন বাবদ প্রত্যেক মাসে 20,000 টাকা করে পরিশোধ করতে থাকবেন, আর প্রত্যেক মাসে ভাড়া বাবদও কিছু টাকা আমরা কেটে রাখবো। আর যেই দিন এই মেশিনের সম্পূর্ণ টাকা শোধ হয়ে যাবে সেই দিন এই মেশিন আপনাদের হয়ে যাবে, আর আমাদের চুক্তিও শেষ হয়ে যাবে। সুতরাং জানতে ইচ্ছা ছিলাম যে এভাবে কিনা বেচা করা কি জায়েজ?
যে পন্থার বিবরণ আপনি দিয়েছেন তা অবলম্বন করা জায়েজ নয়। এর কারণ হচ্ছে, যদি আপনি চুক্তিবদ্ধ হন যে ভাই এই যে মেশিন এটা আমি ক্রয় করলাম এবং টাকা আপনাদের আমি অল্প অল্প করে পরিশোধ করব, তো মেশিন আপনার হয়ে যাবে। বাকিতেও তো জিনিস ক্রয় করা যায়, তাই না? সুতরাং যখন মেশিন আপনার হয়ে যাবে তখন ভাড়া কিসের জন্য দিবেন? যতটুকু ভাড়া এক্সপেক্ট করছে যে জনাব এত টাকা ভাড়া নিব, উদাহরণস্বরূপ সে 12 লক্ষ টাকার সর্বমোট বিল তৈরি করবে, এতে 10.5 লক্ষ টাকা মেশিন বাবদ আর অবশিষ্ট 2.5 লক্ষ টাকা অতিরিক্ত লাভ করতে চায়। সুতরাং এই মেশিন সে আপনার কাছে বাকিতে 12.5 লক্ষ টাকায় বিক্রি করে দিক। একটি সময় নির্ধারণ হবে যে ভাই এতদিনের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে। এর দ্বারা কি হবে? ভাড়া বাবদ সে যে লাভটা পাচ্ছিল, এখন পণ্যের প্রকৃত যে মূল্য তা দ্বারাই সেই লাভটা সে পেতে থাকবে এবং একটা বৈধ পন্থাও সামনে আসবে। জি,
পরবর্তী কল দিন।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, আজকাল মোবাইলে যে গেম খেলা হয় তাতে এর বিনিময়ে কয়েন বা ডায়মন্ড পাওয়া যায়, আর সেই কয়েনগুলো কাউকে দেওয়াতে বা বিক্রি করাতে টাকা পাওয়া যায়। এভাবে গেম খেলে যে কয়েন পাওয়া যায় তা কাউকে দিয়ে বা বিক্রি করে টাকা নেওয়া কি জায়েজ? এ ব্যাপারে কিছু পরামর্শ দিন।
দেখুন, প্রথমে তো এটা জানা দরকার যে কয়েন নেওয়ার জন্য আপনাকে কি দিতে হবে। এও হতে পারে যদি আপনাকে কিছু দিতে হয় তাহলে তা জুয়ার মধ্যে চলে আসবে, হয়তো আপনার টাকা যাবে নয়তো আপনি টাকা পাবেন, সেক্ষেত্রে এটা জুয়া। ধরে নিন আপনাকে কিছুই দিতে হয় না, তখনও এই কয়েনগুলো কিভাবে চালাবেন আপনি? কোথায় বিক্রি করবেন? জমা কোথায় হবে? এর বিস্তারিত তো আপনি উল্লেখ করেননি, তবে একটা বিষয় নির্দিষ্ট, এভাবে যে গেম খেলা হয় আর তাতে সেই ব্যক্তির যে ব্যস্ততা থাকে তা বেপরোয়া ও উদাসীন পর্যন্ত পৌঁছে যায়। আর গেমে ব্যস্ত ব্যক্তিদের না বাবা মার চিন্তা আছে, না পড়াশোনার চিন্তা আছে, না ফরজের চিন্তা আছে, না ওয়াজিবের চিন্তা আছে, না নামাজের চিন্তা আছে, আর এতে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। সুতরাং এত উঁচু লেভেলে গেমের প্রতি আসক্ত হওয়া তা নিঃসন্দেহে উদাসীনতার অন্তর্ভুক্ত। এ ধরনের কাজ থেকে বাঁচা জরুরি।
মুফতি সাহেব, এটা বলুন, আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে আজকাল ড্রাইভার রাখার পরিবর্তে তার সাথে এভাবে চুক্তি করা হয় যে এতে গাড়ি আপনার থাকবে আর আপনাকে আমরা সফরে পার কিলোমিটার হিসাব করে এত টাকা প্রদান করব। এখন পার কিলোমিটার বের করার ক্ষেত্রে তারা গুগল বা অন্য উপায়ে বের করে নেয় অথবা একটা অনুমান করে তা বের করে নেয়। এতে এটা তো নির্দিষ্ট যে পার কিলোমিটার এত টাকা দিবে, তবে এতে যে পেট্রোল খরচ হচ্ছে বা ফুয়েল ব্যবহার হচ্ছে তা কম বেশি হয়ে
খরচ হচ্ছে। আচ্ছা, অনেক জায়গায় টাকা দিয়ে দেওয়া হয়, আর কিছু জায়গায় এমনও হয়। এতে দুইটি প্রশ্ন, এক তো এখন আমি যা বললাম, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ড্রাইভার রেখেছে, গাড়িও নিজের, আর তার সাথে চুক্তি করে নিয়েছে যে ভাই মান্থলি পেমেন্ট আমি এত দেব, স্যালারি হিসেবে নেন আর যাই করেন এতটুকু মান্থলি পেমেন্ট হিসেবে দিব, সঙ্গে যতটুকু ফুয়েল প্রয়োজন হয়। আচ্ছা, ফুয়েল জ্বালানোর জন্য যে কন্ডিশন লাগানো হয় তা কিলোমিটার হিসাব করে লাগানো হয়, একটা অনুমান করে নেয় যে ভাই প্রতি কিলোমিটার এতটুকু ফুয়েল, এখন সেই ফুয়েলের যতটুকু অ্যামাউন্ট আসে কারেন্ট রেট অনুযায়ী তা পে করে দেয়। সুতরাং উভয় বিষয়ের বিধান কি?
দেখুন, আমাদের এখানে যখন একটি গাড়ি ভাড়া নেওয়া হয় আর সেই গাড়ি অন্য একজনের হয়, এছাড়া অনেক মানুষ নিজের গাড়ি ভাড়াই চালায়, তখন সে বলে ভাই এটা তো আমার নিজের গাড়ি, আপনি অন্যের কাছে যা পাবেন তার থেকে সস্তায় আমি আপনাকে দেব। আর তা বাস্তবেই সস্তা হয়, এটা আমি করাচিতে দেখেছি। ছোট গাড়ি 1500 থেকে 2000 মধ্যে খুব সহজেই ভাড়ায় পাওয়া যায় পেট্রোল ছাড়া। আর যদি আপনি ট্যাক্সি নিতে যান এবং ট্যাক্সি নিয়ে সারাদিন ঘুরেন, সেক্ষেত্রে আপনাকে 5-10 হাজার টাকার বিল ধরিয়ে দিবে। সুতরাং এটা একভাবে সস্তা প্যাকেজ। এখন এতে আপনার যে মৌলিক প্রশ্ন তা হল পেট্রোল সংক্রান্ত। যদিও বা পেট্রোল সহ অনেক জায়গায় গাড়ি ভাড়ায় চলে, অনেক সময় সেগুলো মানুষ বুকিং করে, আর সেগুলোরও একটি রেট আছে, ভাই আমাদের রেট এত, তবে পেট্রোল আপনার। এখন একটা পদ্ধতি তো খুবই প্রসিদ্ধ, কেউ এলে বলে দেয় যে ভাই ট্যাঙ্কি এই পর্যন্ত, আপনি যাওয়ার সময় এই পর্যন্তই ভরে দিবেন। এক তো এই পদ্ধতি, দ্বিতীয় যে পদ্ধতি তা হলো যে আজকাল তো অতি সচেতনতার যুগ এবং জানা আছে অমুক গাড়ির এই এভারেজ, অমুক গাড়ির এই এভারেজ। সুতরাং যদি কোনো এক এভারেজে যদি সম্মতি হয় যে এত কিলোমিটারে এই এভারেজ, আর সেটাই নির্দিষ্ট করে নেয়, এতে কোনো সমস্যা নেই। আর কোনো অজ্ঞতা বা কোনো ধরনের প্রতারণা এখানে সংঘটিত হবে না। তো এই দুই পদ্ধতি পেট্রোলের ক্ষেত্রে নির্ধারণ করতে পারবে।
ঠিক আছে, মুফতি সাহেব বেলাল আনসারি নামে আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন, তবে আমি আরেকটু স্পষ্ট করে আরজ করছি, যেমন মোবাইল রিচার্জ হোক অথবা অন্য কোনো উপায়ে পেমেন্ট পাঠানোর যে মাধ্যম আছে আমাদের লিগ্যাল মাধ্যম, এগুলো দ্বারা অনেক সময় এমন জায়গায় পেমেন্ট পাঠানো হয়, এমন প্রোডাক্ট ক্রয় করা হয় যা শরীয়তসম্মত না, সুতরাং এই ক্ষেত্রে পেমেন্ট করা কেমন হবে?
দেখুন, যদি তাকে পেমেন্ট করতে হয় যে ভাই অমুক জায়গায় করে দাও, আর সে পেমেন্ট করছে উদাহরণস্বরূপ মদ ক্রয় করার জন্য, ঠিক আছে, এক্ষেত্রে পাঠানোর কারণে সে সাহায্যকারী হবে, তাকে তো এতে হাত না লাগানো উচিত। আগে জানতে হবে পেমেন্ট কোথায় পাঠাচ্ছে, এটা আবশ্যক।
ঠিক আছে, তার যদি আর জানা না থাকে, যেমন আইডি কার্ড নম্বর দিল অথবা মোবাইল নম্বর দিল, ভাই এখানে 500, এখানে 1000-2000 টাকা পাঠিয়ে দাও, সুতরাং সে পাঠিয়ে দিল আর সেটা ছিল গুনাহের কাজ, তখনই কি সে গুনাগার হবে এর জন্য?
দেখুন, জানা না থাকলে তখন তদন্ত জরুরি থাকে না, প্রতিদিনই দোকানে মানুষ টাকা জমা করার জন্য আসে, যখন জানতে পারবে তখন এতে সাহায্য করতে পারবে না।
ঠিক আছে, কল শুনিয়ে দিন।
হুজুর, আমি একটি ভাড়ায় বাসা দিয়েছি, যাকে দিয়েছি সে সুদি কারবার করে, কাউকে 50,000 টাকা দিয়ে বিনিময়ে তার থেকে 5 মাসে 12,000 টাকা লাভ নেয়, তার কাছ থেকে গড়বাড়া বাবদ যে টাকা নেই তা নেওয়া জায়েজ নাকি না জায়েজ?
জি,
কথা ক্লিয়ার না।
বাসা ভাড়া দিয়েছে, যে থাকে সে সুদের লেনদেন করে,
জি,
প্রকাশ্যে, সুতরাং তার কাছে ভাড়া দেওয়া এবং ভাড়ার টাকা নেওয়া জায়েজ?
যদি সে জায়েজ পন্থায় বাসা ভাড়া দেয়, আজকাল বন্ধকের যে পদ্ধতি চলছে সেই পদ্ধতিতে না দিয়ে থাকে, এখন বসবাসকারী যদি কোনো অসৎ ব্যবসা করে, তা এই ঘরে হোক বা না হোক সেটা ভিন্ন বিষয়, সেক্ষেত্রে ঘর তো ভাড়ায় দিতে পারবে। এমনটা না যে এ ধরনের কর্মশীল ব্যক্তি যদি ঘর ভাড়া নেয় তাহলে ঠিক আছে, অন্যথায় না। ঘরের নিজস্ব এক ব্যবহার আছে, আর সেই ব্যবহার হলো বসবাস, আর বসবাস ভালো উদ্দেশ্য, এর জন্য ভাড়ায় ঘর দেয়া যাবে।
ঠিক আছে, পরবর্তী কল দিন।
স্যার, একটা মশালা জানার ছিল, আমি একজন ইলেকট্রিশিয়ান, আমি মসজিদেও কাজ করি, এতিমখানাতেও কাজ করি, কাজ করার পর অনেক ক্ষেত্রে সরঞ্জাম উচ্ছিষ্ট থাকে, প্রতিষ্ঠানে যারা প্রতিনিধি আছেন অর্থাৎ যারা কমিটিতে আছেন তারা তা বিক্রি করে দেন, সেটা ক্রয় করা জায়েজ নাকি নাজায়েজ, অথবা উচ্ছিষ্ট সরঞ্জাম দিয়ে দেওয়া জায়েজ নাকি নাজায়েজ?
দেখুন, জিনিসপত্র মসজিদের হোক, এতিমখানার হোক, সাধারণ ব্যক্তির হোক কিংবা ধনাঢ্য ব্যক্তির, ইলেকট্রিশিয়ান তো কাজ করতে আসে, শ্রমিক হিসেবে কাজ করবে, পারিশ্রমিক নিবে, চলে যাবে, জিনিসের সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই। আর মসজিদ, মাদ্রাসা, এতিমখানার যে সম্পদ তা ব্যক্তির মালিকানাধীন যে সম্পদ আছে তার চেয়েও কঠিন, এতে আরও বেশি সতর্ক থাকতে হবে। সুতরাং কেউ শ্রমিক হিসেবে এলো, কাজ শেষ হলে আবার চলে যাবে, বাকিটা সরঞ্জাম আর কর্তৃপক্ষের বিষয়। আর কাজের ক্ষেত্রে এমন অসংখ্য আইটেম থাকে, যেমন সুইচ লাগানোর আগে বেশি নিয়ে এলো, সেখান থেকে দুটি অতিরিক্ত রয়ে গেল, সেক্ষেত্রে দোকানদারকে ফেরত দিয়ে আসুন, তারের কিছু অংশ বেঁচে গেলে সেটাও ফেরত দেওয়া যেতে পারে, আর অনেক জিনিস যেমন পেরেক ইত্যাদি ফেরত দেওয়া যায়। আচ্ছা, কিছু এমন জিনিস আছে যা রেখে দিলে পরবর্তীতে কাজে আসবে, অনেক সময় সুইচ যদি এক দুইটা থেকে যায় তাহলে কাজে লাগে। সুতরাং ইলেকট্রিশিয়ানকে কোন দুঃখে দিবে? ইলেকট্রিশিয়ানকে দেওয়ার পরিবর্তে যদি ফেরত দিতে হয় তাহলে দোকানদারকে দিন, আর যদি পরবর্তীতে কাজে আসে তাহলে রেখে দিন। সুতরাং ইলেকট্রিশিয়ান এরকম আকাঙ্ক্ষাও রাখতে পারবে না যে ভাই এই জিনিসটার আমিই দাবিদার, এটা ঠিক না।
মুফতি সাহেব এখানে এটিও ইরশাদ করবেন, এখন তো আপনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু অনেক সময় এমন হয়, অভিজ্ঞতা থেকে এই প্রশ্নটা করছি আপনার কাছে, অনেক সময় মসজিদগুলোতে দেখা যায় স্টোর রুম তৈরি থাকে, ছাদে এক্সট্রা রুম থাকে কিংবা বেলকনি থাকে, সুতরাং সেখানে আমরা দেখি যেই জিনিস পুরনো হয়ে গিয়েছে, যেই জিনিস ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে অথবা সাময়িক সময়ের জন্য ব্যবহারে আসছে না, সেগুলো সেখানে জমা করতে থাকে করতে থাকে,
গুদামে পরিণত হয় এক পর্যায়ে,
গুদাম হয়ে যায়। আচ্ছা, সেই জিনিসগুলোর একটা লাইকো ভ্যালুও থাকে, তন্মধ্যে ডিপ্রেসিয়েশন ভ্যালু আছে, সুতরাং রাখা না রাখা এবং যে বিষয়টা এসেছে তা বিক্রি করার কোনো নিয়ম, কোনো পদ্ধতি কি করা উচিত?
আসলে দেখুন, কমিটি যদি বুদ্ধিমান থাকে কোনো জায়গায় তাহলে অনেক ভালো ভালো বিষয়ও আপনি দেখতে পাবেন। অর্থাৎ যখন শীত আসবে তখন পাখাগুলো কাপড়ে ঢাকা থাকবে, যেগুলো স্ট্যান্ড ফ্যান সেগুলো অন্য কোথাও সরিয়ে রাখবে, সেগুলোর উপরও কাপড় জড়ানো থাকবে। যেখানে সচেতনতা নেই, কমিটির কোনো রকম অনুভূতি নেই, ঘরের সব কিছু গুছিয়ে রাখবে, তবে মসজিদের জিনিসের ক্ষেত্রে আলসেমি দেখা দেয়। সুতরাং অলসতা কোনোভাবেই করা যাবে না। সমাজের ছোট মসজিদে কাজ কম থাকে, বড় মসজিদে কাজ বেশি থাকে, সুতরাং যখন কাজ বেশি থাকে তখন কাজগুলো বণ্টন করে নেওয়া উচিত। অর্থাৎ একদল এই কাজ করবে, অপর দল ওই কাজ করবে। অনেক সময় অনেকে ভাবে আমরা কি কাজ করব, আসে বসে দাপট দেখিয়ে চলে যায়। তো সাধারণত কমিটির মধ্যে 5-7 জন থাকেই, সুতরাং প্রত্যেকেই নিজের দায়িত্বে কিছু কাজ নিয়ে নেবে। এমন যেন না হয় মসজিদের কাজ এক ব্যক্তি করবে, না, যেই কাজ অধিক সময় ও মনোযোগ চায় তাতে অধিক মানুষ একত্রিত হয়ে কাজ বণ্টন করে নিলে তখন তা সহজেই হয়ে যায়। মুসল্লিদেরও দায়িত্ব আছে, কারণ মসজিদের কমিটি তো আর চৌকিদার নয়, সর্বদা সেখানেই বসে থাকবে, কেউ চলে যাচ্ছে তার লাইট অফ করবে, ফ্যান অফ করবে, গেট বন্ধ করবে। সুতরাং এভাবে মসজিদের যে কাজ রয়েছে তা সম্মিলিতভাবে সামনে আগাতে হয়, তাই এগুলো সাহায্যের মাধ্যমে আগানো উচিত।
ঠিক আছে, পরবর্তী কল শোনান।
আমার প্রশ্ন হচ্ছে, আমাদের একটা রেশন পণ্যের দোকান আছে আর এদিকে অ্যাসোসিয়েশন বোর্ড বানানো আছে, সেখানে প্রতি 3-4 বছর পর পর মূল্য নির্ধারণ করে দেয় যে প্রতি পণ্য এত টাকা করে বিক্রি করতে হবে। যারা এই অ্যাসোসিয়েশনের মধ্যে আছে এটা সকলের জন্য, অনেক সময় দ্রব্য মূল্যের দাম এতটাই বেড়ে যায় যে সামাল দেওয়া কষ্টকর। আমরা কি নিজে থেকে দাম বাড়াতে পারবো, এমন কোনো ইসলামী পন্থা আছে?
কি প্রশ্ন করেছে?
আমার মনে হচ্ছে ট্রেন্ড জাতীয় কিছু, অর্থাৎ রেশনের যে পণ্য সামগ্রী আছে সেগুলোর দোকান আছে তার। আর বললেন অ্যাসোসিয়েশন গঠন করা আছে যা গত 3-4 বছর আগে রেট ফিক্সড করেছে, তো সেই রেটই চলছে, মূল্য বৃদ্ধি পেয়েছে, এখন আমরা কি বাড়াতে পারবো কি না?
দেখুন, মূল বিষয় হচ্ছে আপনার এবং গ্রাহকের, তবে অনেক সময় সার্বিক বিবেচনায় কিছু রেট ফিক্সড করা হয়। হেয়ার কাটরাও এই কাজ করে, তাদেরও একটা পরিষদ আছে, আর তারাও এজন্য করে যেন এমন না হয় কোনো ব্যক্তি সস্তায় সবাইকে সার্ভিস দিয়ে দেয় আর বাকিরা এতে পরস্পর ঝগড়ায় জড়িয়ে পড়বে। সুতরাং পরস্পরের ঝগড়া বিবাদ দূর করার বিষয়টা দেখা হলে এটা খুব ভালো বিষয়, পরস্পর সমঝোতা করে চলা কোনো খারাপ বিষয় না, তবে পুনর্বিবেচনাও তো করা যায়। যদি আপনি মনে করেন রেট বেড়ে গেছে, শ্রমিক মজুরি বেড়ে গেছে, খরচ বেড়ে গেছে, তাহলে আপনাদের মূল্য তালিকা চেঞ্জ করে পুনরায় আপনারা মূল্য নির্ধারণ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই।
মুফতি সাহেব, অ্যাসোসিয়েশন অনুসরণ করা তাদের জন্য চারিত্রিকভাবে জরুরি নাকি শরীয়তভাবে জরুরি?
দেখুন, 4 জনের মধ্যে বসে কোনো একজন বলল যে আমি এই কাজ করব, তখন সেটা তার করা উচিত।
জি,
অন্যথায় সে পূর্বেই বলে দিবে আমি এই পরিষদের অংশ হতে চাই না।
সঠিক,
ঠিক আছে। চারজনের মধ্যে বসে কথা দিয়ে থাকলে যদি কোনো কারণ না থাকে তাহলে করা উচিত।
জি,
আর এতে ফায়দাও আছে লাভও আছে। দেখুন, যতক্ষণ আমাদের সমাজ শক্তিশালী থাকবে, মার্কেট ইউনিয়ন মজবুত থাকবে, তখন অসংখ্য অপরাধ শেষ হয়ে যাবে। মার্কেটে এসে একজন বসে আর চিটিং করে,
জি,
তখন ইউনিয়নের কাজ হচ্ছে তাকে বুঝানো তুমি এগুলো ছেড়ে দাও, ঠিক আছে? কিংবা কোনো দোকানদারের সাথে অন্যায় হলো, তখন ইউনিয়ন এসে বলবে আমার দোকানদারের সাথে এমন কেন হলো। সুতরাং পরস্পরের বৈধ উদ্দেশ্যের জন্য ইউনিয়ন গঠন করা, নীতিমালা মেনে চলা, এটা ভালো বিষয়, কোনো মন্দ বিষয় না। যতক্ষণ সমাজ শক্তিশালী আছে, এখন আর কোথায় শক্তিশালী?
মুফতি সাহেব,
বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এখন আমাদের সমাজে তালাকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তাই না? এর বড় কারণ হল ভ্রাতৃত্ব বাইপাস হচ্ছে। আপনি 20-30 বছর পূর্বে যান, তখন পরিবারের প্রতিটা গুরুত্বপূর্ণ বিষয় বংশের বড়দের সাথে আলোচনা হতো, বড়দের অভিমত নেওয়া হতো, সামান্য মন মালিন্য হলেও বড়রা সমাধান করতে আসতেন। এখন সবাই মনে করে আমি অপরের কাছে কেন যাব। আর কারণবশত যখন উভয় পার্টি মুখোমুখি হয়ে যায়, মধ্যে কোনো যোগসূত্র থাকে না, তখন ফলাফল কি হয়? সংঘর্ষ হয়।
মুফতি সাহেব এতে কীভাবে ইনভলভ হবে? সে একজন মর্যাদাশীল ব্যক্তি, তার একটি পদমর্যাদা আছে। সে বলে আমি তাদের মধ্যে সমাধান করতে বসলে এতে আমার তো কোনো লাভসাপ্ত নেই, উল্টো মানহানি হবে।
দেখুন, কিছু কাজ আল্লাহর জন্য করতে হয়, এমনটা নয় যখন আপনি টাকা পাবেন তখনই আপনি সময় দিবেন বা তখনই চেষ্টা করবেন। একটি বিষয় আছে, এই বিষয়টিতে অনেক ভুলও হয়, অনেক মানুষ ভুল সিদ্ধান্তও নিয়ে নেয়, বড় বড় ভুল সিদ্ধান্ত করে ফেলে। তবে যেগুলো মূল বিষয় আছে সেগুলো সবারই জানা আছে, এটা ভুল এটা সঠিক, আর সেই বিষয়গুলোতে ভাই ভাই মারামারি করে। ঠিক আছে ভাই, আপনার বংশে চারজন বড়ও তো আছেন, তাদের মাঝখানে নিয়ে আসুন। আচ্ছা, অনেক সময় বড়দেরও এগিয়ে আসার প্রয়োজন হয়, যদিও বা কেউ না জিজ্ঞেস করে, হোক সিদ্ধান্ত করতে না আসুক, কিন্তু একজনকে তো বুঝাতে পারেন, ভাই এভাবে নয় এভাবে করুন। সুতরাং ভ্রাতৃত্ব সিস্টেম দুর্বল হওয়ার কারণে সামাজিক ও পারিবারিক যে বেধি তা বেড়েই চলেছে। জি,
পরবর্তী কল শোনান।
একটি দোকান যা ক্রেতা 3 মাসের চুক্তিতে ক্রয় করেছে, আর চুক্তিতে প্রথম মাসেই 50% পরিশোধ করলেই দোকান হস্তান্তরের কথা লেখা আছে। 15 দিনে দোকান ভাড়া দিয়ে দেওয়া হয়, আর সেই দিন যেদিন দোকান ভাড়া দেওয়া হয় ক্রেতাপক্ষ প্রায় 30% পরিশোধ করে। সুতরাং এমন অবস্থায় দোকানের যে ভাড়া এবং এর ডিপোজিট তা কার কাছে যাবে?
দেখুন, যে দোকান ক্রয় করেছে সে মালিক হয়ে গিয়েছে, বাকিতে যে ক্রয় বিক্রয় হয় সেই ক্রয় বিক্রয়ে বিক্রেতা হিসেবে যে রয়েছে সে বিক্রিত দ্রব্য আটকে রাখতে পারবে না, এটি একটি বুনিয়াদী উসুল। তবে প্রপার্টির ক্ষেত্রে বর্তমান অবস্থা হল বিক্রেতা আটকে রাখে, আমাদের যুগের মধ্যে প্রায় এই অবস্থা। আচ্ছা, তিনি আটকে রাখছেন কি না সেটা তো আমাদের প্রশ্ন করা হয়নি, আসল প্রশ্ন ভাড়া নিয়ে। সুতরাং ভাড়ার ক্ষেত্রে আমি মনে করি বিক্রেতার হক নেই যে সে ভাড়া রাখবে, যেহেতু আপনি জিনিস বিক্রি করেছেন এবং পেমেন্ট রানিং হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার হস্তান্তর করে দেওয়া উচিত, অথবা কমপক্ষে দোকান ভাড়াটা একটু লেট করে দেন, যে ভাই পার্টি তো 15 দিন পর পেমেন্ট করেই দিবে, আপনি একটু ধৈর্য ধরে সেই পার্টির সাথে কথা বলে নিন, এখন সেই পার্টির ইচ্ছা, চাইলে ভাড়া দিবে অন্যথায় দিবে না, হতে পারে সে নিজেই বসবে। এক্ষেত্রে তো তার জন্য দোকান খালি করতে হবে যেন হস্তান্তর করতে পারেন, আপনি নিজে থেকে ভাড়া দিতে চাইছেন, এতে বহুমুখী সমস্যা তৈরি হবে।
জি, মুফতি সাহেব কোনো এক মহিলা প্লট দিয়েছিলেন মসজিদের জন্য, এবং প্লট দিয়েও দিয়েছেন, হস্তান্তর হয়ে গিয়েছে, তার মৃত্যু হয়ে গিয়েছে, তবে সেই প্লটটি একটি মসজিদের খুবই কাছে। সুতরাং সেই প্লটটি বিক্রি করে অন্যত্র কোনো মসজিদ নির্মাণ করতে পারবে অথবা কোনো মাদ্রাসা বানাতে পারবে কিনা?
দেখুন, ওয়াকফ প্রপার্টি যেই মকসাদের জন্য ওয়াকফ করা হয়েছে তাতে কোনো পরিবর্তন হতে পারবে না, সেটা সেখানে বাস্তবায়ন করতে হবে। আমি ইয়ামানে দেখেছি একটি গলিতে বেশ কিছু মসজিদ আছে, এর কারণ কি ছিল? এর পিছনে অনেক প্রেম ভালোবাসার হাত ছিল। যে তখন মসজিদগুলোতে মানে লোক সংখ্যা কম ছিল, কোনো বুজুর্গ নির্মাণ করেছিল 800 বছর 900 বছর পূর্বে, সেখানকার স্থানীয়রা এটা পছন্দ করেননি যে আমরা এগুলোতে হাত লাগাব।
ঠিক আছে,
এখনও সেগুলোতে মাটির প্রলেপ দেওয়া হয়, লাকড়ির ছাদ রয়েছে, এর সামান্য মেরামত করা হয়। এরপর আরেকজন বুজুর্গ এসেছেন, জায়গা কম হওয়ায় সামনে মসজিদ বানিয়েছেন, তার সামনে আরেকজন বানিয়েছেন, সকল মসজিদ কাছাকাছি ছিল। তো যখন মসজিদের ভিতরে জায়গা থাকে না একটি মসজিদে, এটা তো এমন না যে আরেকটা মসজিদ বানিয়ে তারা এই মসজিদকে বিরান করতে চায়, বিষয়টা এমন নয়। যদি প্রয়োজন থাকে মসজিদের, তাহলে আজকালকার গলি তো আর ছোট নয়, বড় বড় গলি হয়ে থাকে,
অনেক সময় আইনি জটিলতা থাকে।
দেখুন, সবসময় আইনি জটিলতা থাকে না, অনেক সময় অন্য সমস্যা থাকে, ঠিক আছে। তবে যে ফ্ল্যাট ওয়াকফ হয়ে গিয়েছে সেটাকে স্ব-অবস্থায় বাকি রাখা জরুরি। প্রশ্নকর্তা আমাকেও প্রশ্ন করেছে ইনবক্সে, ফেসবুকের ইনবক্সে, এর যে সমস্যা সেখানকার স্থানীয় আলিম নিয়ে সমাধান করুন।
জি, পরবর্তী কল শোনান।
মুফতি সাহেবের কাছে আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি ডাক্তারের কাছে যায় আর তার শরীরে জ্বর, ঠান্ডা, সর্দি এ ধরনের কিছু থাকলে, শরীরে অসুস্থ হলে, তখন ডাক্তাররা প্রথমে ড্রিপ বা ইঞ্জেকশন জাতীয় কিছু লাগিয়ে দেয় আর পরবর্তীতে ড্রিপ বা ইঞ্জেকশনের মূল্য নির্ধারণ করা হয়, এভাবে করা কি জায়েজ? কারণ কেউ অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেলে প্রথমে চেক করে ইঞ্জেকশন বা ড্রিপ লাগিয়ে দেয় আর পরবর্তীতে এর মূল্য পরিশোধ করতে হয়। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, যাকাতের যে হিসাব রয়েছে তাতে যদি বিলম্ব করা হয়, ব্যক্তি যদি কোনো অপারগতার কারণে যথাসময় আদায় করতে না পারে অথবা কোনো ত্রুটির কারণে আদায় করতে না পারে, তাহলে এই বিলম্বের কারণে গুনাহগার হবে কি না?
যদি যাকাতের নির্দিষ্ট সময় পূর্ণ হয়েছে, সময় চলে আসে, তখন বিলম্ব করতে পারবে না। যদি বিলম্ব করে তাহলে গুনাহগার হবে, তৎক্ষণাৎ আদায় করা জরুরি। এই কারণে যাকাত পূর্বেই বের করে নেওয়া উচিত। সে তারিখ আসতেও দেওয়া যাবে না, তারিখ চলে এলে তখন ভাবে কি করব, কাউকে পাচ্ছি না। আরে ভাই, পূর্বেই ভেবে নেন কষ্ট করে।
মুফতি সাহেব, বিষয়টা যদি এমন হয়, গত বছর 1,00,000 টাকা জাকাত বের হয়েছিল, সুতরাং এবছরও জাকাতের দিন আসার আগেই 17,30,000-20,000 অলরেডি দিয়ে দিয়েছি। তবে এখনও পার্টিকুলার হিসাব করেনি যে কত টাকা আসলে হতে পারে, তবে অনুমান হচ্ছে এর আশপাশই হবে।
দেখুন, ব্যক্তির আইডিয়া তো থাকে, যদি জাকাত গত বছরের চেয়ে বেশি আসে তাহলে আমি ততটা পূর্বেই দিয়ে দেই।
জি,
যদি জাকাত বেশিও দিয়ে দেয় তাহলে অনেক ক্ষেত্রে এটা অ্যাডজাস্ট হতে পারে।
জি, যদি সে জাকাত দিয়ে দেয় তবে হিসাব ফাইনালাইজ করেনি, সেক্ষেত্রে কি গুনাহগার হবে?
দিয়ে দিলে আবার কেন গুনাহগার হবে? সতর্কতামূলক একটু বেশি দিয়ে দিবে নয়তো।
ঠিক আছে,
যাতে বিলম্বকারী না বলা যায়। আর এটাও কি জরুরি যে যেদিন বছর পূর্ণ হবে সেদিনই হিসাব করতে হবে? কিছু জিনিসের হিসাব যদিও ওই দিনও করতে হয়, তবে যেদিন ক্লোজিং করতে বসবে, যারা বড় ব্যবসায়ী তাদের তো সপ্তাহ লেগে যায় ক্লোজিং করতে গিয়ে,
সুতরাং
আগে থেকেই এর হিসাব করতে হবে। দ্বিতীয় প্রশ্ন ড্রিপ সংক্রান্ত, দেখুন এটা ভালো বিষয়, আপনি ডাক্তারের কাছে মাঝে মাঝে যান, অন্যথা যারা অধিক যায় তাদের আইডিয়া আছে যে ডাক্তারের ফিস এত এবং ড্রিপ এত টাকায় পাওয়া যায় এবং ইনজেকশন এত টাকায় বিক্রি করে, আর অনেক সময় ডাক্তার শুধু দেখে আর টোকেন লিখে দেয় যে এগুলো ফার্মেসি থেকে নিয়ে আসেন, তখন তো কোনো সমস্যা নেই। তবে ভালো হয় যদি জিজ্ঞাসা করে নেয় এসব বিষয়ের ক্ষেত্রে যে ভাই, আপনি যে ড্রিপ লাগাচ্ছেন এর জন্য টাকা কত নেবেন, তখন ডাক্তার বলে দিবে এত টাকা লাগবে।
জি, দুইটি বিষয় আছে এতে। প্রথমত, সে যে ড্রিপ ইঞ্জেকশন বা এই জাতীয় যে জিনিস ব্যবহার করেছে এগুলোর মূল্য আছে। দ্বিতীয়ত, সেখানকার যে সার্ভিস চার্জ আছে, উদাহরণস্বরূপ যদি ইঞ্জেকশন লাগাতে চান তাহলে এর সার্ভিস এত, ড্রিপ লাগাতে চাইলে এত, ব্যান্ডেজ করতে এত, সুতরাং তাদের সার্ভিস চার্জগুলো পূর্ব থেকে নির্ধারিত। ভালো হসপিটালে, বড় হসপিটালে গেলে দেখবেন সেখানে পূর্বে নির্ধারিত থাকে, আর বাকি জিনিসগুলোতে তারা মার্কেট প্রাইস উল্লেখ করে থাকে।
না, আপনি যে ভালো হসপিটালের কথা বলছেন সেখানে টোকেন দিয়ে দেয় স্টোর থেকে নিয়ে আসো।
জি,
ঠিক আছে না, তখন মূল্য বুঝে চলে আসবে। যেগুলো ছোট হাসপাতাল রয়েছে একেবারে ডিসপেন্সারি সাইজের, সেগুলোতে ড্রিপ তারা নিজেরাই রাখে, তো তাদের কাছে জিজ্ঞেস করে নিবে এই যে ড্রিপ লাগাচ্ছেন এর কত টাকা নেবেন, তখন মামলা ক্লিয়ার হয়ে যাবে।
ঠিক আছে, পরবর্তী কল শোনান।
স্যার, আমি একটি গ্রুপে কাজ করতাম আর 10-12 জন দোকানদার ছিল আমার সঙ্গে। তন্মধ্যে শুধু একজনের সাথে আমার ঝগড়া হয়ে যায়। সে আমার বেশ কিছু ক্ষতিও করে। এখন সে আমার কাছে ক্ষমা চাইছে বারবার। সুতরাং এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি তাকে ক্ষমা করে দিই তাহলে সে আমার আরো ক্ষতি করবে। আপনার মতামত জানতে চাইছি যে তাকে সরাসরি ক্ষমা করব নাকি মনে মনে ক্ষমা করে দিলেই হয়ে যাবে।
দেখুন, প্রকাশ্যে তাকে ক্ষমা করে দিন। এর কারণ হল, হাদিস শরীফের মধ্যে লাঞ্ছনা এসেছে এ বিষয়ে যে এক ব্যক্তি ক্ষমা চাইতে এসেছে আর সমুখ ব্যক্তির ক্ষমা না করা। এমন পরিস্থিতি না হওয়া উচিত, এতে অন্তর শক্ত হয়ে যায়, সবাই ভুলের প্রতিচ্ছবি। তবে আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম মাসুম, আউলিয়া ইকরাম মাহফুজ, তাদের ব্যতীত আমরা প্রতিদিনই ভুল করি। আজ আমার দ্বারা ভুল হয়েছে, কাল তার দ্বারা হতে পারে। এখন আমি কারো কাছে ক্ষমা চাইলাম, সে ক্ষমা করল না, তখন কতটা লাঞ্ছনা ও অপদস্থ হব।
সুতরাং ক্ষমা প্রার্থীকে ক্ষমা করে দিন এবং প্রকাশ্যে করে দিন।
অতঃপর পরবর্তীতে এর সাথে ডিলিং কীভাবে করতে হবে তা আপনি নির্দিষ্ট করুন। সামান্য দূরত্ব বজায় রাখুন, যেন সে আপনার কাছে না আসে। এই দূরত্বের কারণে সেও দূরে থাকবে, আর আপনি যে আশঙ্কা করছেন সেই আশঙ্কাকে অন্যভাবে কভার করা যেতে পারে।
মুফতি সাহেব, তিনি যে বলছেন অর্থাৎ বক্তার কথাকে আমি একটু টেনে বলবো, তিনি বলেছেন যে অনেক সময় এমন হয় যে কারো ভুল ধারা সংগঠিত হয়েছে, জেনে বুঝে ভুল করেছে, আর এখন সে ভয়ের মধ্যে আছে যে এতটা হয়ে গেল আমার দ্বারা, এখন দেখি কি হয়, সামনের ব্যক্তির রিয়েকশন কি হয়। যদি সেই কোনো রিয়েকশন না দেখায় তখন সে কিছুটা নিরাপদ হয়ে যায়, যার লোকসান হয়েছে এখন সে নিরাপদ হয়ে গিয়েছে, সামনের ব্যক্তি ক্ষতি করবে না। তবে যদি ক্ষমা করে দেয় তাহলে মুফতি সাহেব, যাকে ক্ষমা করা হয় সে অনেক সময় পূর্বের ভুল পুনরায় করতে থাকে।
এক্ষেত্রে কিছুটা দূরত্ব বজায় রাখা হলে, তার সাথে পূর্বে ডিলিং করতেন, এখন যদি তার সাথে ডিলিং করা ছেড়ে দেন, তখন কিভাবে আপনার ক্ষতি করবে?
অর্থাৎ এমন পন্থা অবলম্বন করতে হবে যেন সে বুঝে যায় তাকে ক্ষমা করে দিয়েছি।
এর মধ্যেই কল্যাণ নিহিত।
পরবর্তী কল শুনান।
শ্রদ্ধেয় মুফতি সাহেবের কাছে আরজ হল, এই প্রশ্নের উত্তর বলে দিন যে রক্ত ক্রয় বিক্রয় করা কেমন? যদি কেউ কোনো অপারগতার কারণে ক্রয় করে তো তার ব্যাপারে কি বিধান? আর যদি কেউ এটা বলে যে অভাবের মধ্যে আছি এই জন্যই বিক্রি করছি, তখন কি হুকুম হবে? এ বিষয়টা স্পষ্ট করে দিন।
দেখুন, রক্ত সম্পদ নয়। সম্পদ না হওয়ার কারণে এর ক্রয় বিক্রয় হতে পারে না। দ্বিতীয় কারণ হচ্ছে, রক্ত আল্লাহ প্রদত্ত এক মানবীয় অঙ্গ এবং মানুষ তার অঙ্গকে বিক্রি করতে পারে না। বেশ কিছু কারণে রক্ত ক্রয় বিক্রয় করা হচ্ছে হারাম। এখন কথা হচ্ছে, আপনি বললেন কোথাও পাওয়া যাচ্ছে না। প্রথমত, আজকাল বড় শহরগুলোতে এমন অবস্থা হয় না। রক্তের বড় বড় অনেক ডোনেশন কেন্দ্র পাওয়া যায়। অনুরূপভাবে ব্লাড ব্যাঙ্কও শহরে রয়েছে, যেখানে রক্ত পাওয়া যায়। তারা এটা বলে, আপনি কাউকে নিয়ে আসুন, সে রক্ত দিলে আমরা আপনার গ্রুপে রক্ত দিয়ে দিব। ধরে নিলাম এমন কোনো অবস্থায় বাস্তবেই পাওয়া যাচ্ছে না। তো দেখুন, যখন কারো যান যাওয়ার উপক্রম হয়, অঙ্গহানি হওয়ার ভয় থাকে, অথবা এমন কোনো কারণ পাওয়া যায় যেখানে ইসলামী শরিয়া রক্ত পরিবর্তন করার অনুমতি দেয়, সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে কেউ যদি বাধ্যতামূলকভাবে ক্রয় করে, তখন ক্রয়কারীকে গুনাহগার বলা হবে না। যদিও ক্ষুধা ও চিকিৎসার মাসআলা ভিন্ন। ফিকহের বিবেচনায় ক্ষুধা এমন, যেখানে দৃঢ়ভাবে এ বিষয় পাওয়া যায় যে ক্ষুধা এমন যাতে ব্যক্তি মারা যায়। তবে চিকিৎসা করানোর সময় প্রত্যেক ক্ষেত্র এমন নয় যে যদি চিকিৎসা না হয় তবে মারা যাবে। তবে অসংখ্য বিষয়ে এমনও রয়েছে যেখানে প্রবল ধারণা পর্যন্ত জন্ম নেয়। সুতরাং কোরআনে পাকে এতটুকু অনুমতি দিয়েছে, যদি কেউ হালতে ইস্তেরারে চলে আসে,
তখন মৃত ব্যক্তির মাংস খেয়েও সে
জীবিত থাকতে পারবে। তো এখানে অপারগতার কথা হচ্ছে, আর অপারগতার বিষয় একটু ভিন্ন। তবে সাধারণ অবস্থায় এমন করা কোনোভাবেই অনুমতি নেই। আর যে বিক্রি করে টাকা নেয়, তার তো কোনো অপারগতা নেই, সুতরাং তার জন্য কোনোভাবেই এই টাকা নেয়া হালাল হবে না।
মুফতি সাহেব, অনেক সময় এও দেখা যায় যে কেউ রক্ত নিতে এসেছে নিজের রিলেটিভের জন্য, মায়ের জন্য, বাবার জন্য বা অন্য কারো জন্য। এখন যে রক্ত দিতে এসেছে সে বিশেষভাবে রক্ত বিক্রিও করে না, আর এমন কোনো কারণও নেই, কিন্তু সে শুভাকাঙ্ক্ষী ও পরোপকারী। অনেক সময় এমন হয় যে কিছু জিনিসের প্রয়োজন হয়, যেমন ব্লাড ব্যাঙ্কেও যদি যান তখন সাধারণত জুস, বিস্কুট এ ধরনের কিছু তারা প্রদান করে। তারা তো বলা ছাড়াই দিয়ে থাকে, কারণ অনেক সময় রক্ত দেওয়ার পর পরিস্থিতি এমন হয়। সুতরাং সেও যদি এই ধরনের কোনো কৃতজ্ঞতা দেখায় যে ভাই আপনি রক্ত দিয়েছেন, জুস খেয়ে নেন, এটা খেয়ে নেন, আচ্ছা কোনো গরিব ব্যক্তি দূর থেকে এসেছে, জানে দূর থেকে এসেছে, তো তখন তাকে যাওয়ার সময় ভাড়া দিয়ে দিল যে রিক্সায় চলে যাবেন, সুতরাং এর অনুমতি হবে কি না?
দেখুন, জুস একটা কমন বিষয়, আর এর কারণ হচ্ছে কিছুটা সে দুর্বলতা অনুভব করে এবং ক্লান্ত অনুভব করে, তখন এটা প্রাথমিকভাবে তার একটা ট্রিটমেন্ট হয়।
জি,
এটাকে কেউ বিনিময় বলবে না। আর আপনি যে উদাহরণ দিয়েছেন, একজন এসেছে দূর থেকেই, সে রক্ত দেওয়ার জন্য না আসলেও আপনি ডেকেছেন কোনো কাজে, তখনও তাকে ভাড়া দেয়া এটা আপনার অধিকার।
ঠিক,
ভাড়া কোনো বিনিময়ে আসে না।
ঠিক আছে,
তো এটা একটা ভিন্ন অবস্থা তৈরি করবে।
ইস্তেহসান, এক ধরনের কৃতজ্ঞতা।
কৃতজ্ঞতাও না, সম্মুখ ব্যক্তির বুনিয়াদী প্রয়োজন। সে ভাড়া খরচ করে এসেছে, তাকে ভাড়া তো দিয়ে দিন কমপক্ষে।
ঠিক আছে, পরবর্তী কল শোনান।
মুফতি সাহেবের নিকট আমার আর্জ হল, মসজিদের মধ্যে মাহফিল চলাকালীন সুগন্ধি ও আতর চারিদিকে ছিটিয়ে দেওয়া হয় আর মানুষ তাদের টাকা দিতে থাকে। তাদের এই টাকা নেওয়া কেমন এবং আমাদের জনসাধারণের সেই টাকা দেওয়া কেমন, এর শরীয়ত দিক নির্দেশনা প্রদান করুন।
হ্যাঁ, অনেক জায়গায় এমন প্রচলন আছে। করাচিতে তো খুব কমই এমন দেখতে পাওয়া যায়। একসময় বড় মাহফিল অনুষ্ঠিত হতো, তখন এমনটা দেখা যেত। সুতরাং সুগন্ধি ছিটানো ব্যক্তি যদি সত্য অন্তরে সুগন্ধি ছিটায়, সেক্ষেত্রে খুবই স্বভাবের কাজ, একটা নেক ও পবিত্র মাহফিলকে সুগন্ধিময় করছে। আর যদি তার উদ্দেশ্য হয় লোকদের থেকে টাকা নেয়ার, তো এই কাজ করা ঠিক না। এখন কথা হচ্ছে, সে তো বিক্রি করছে না।
সঠিক।
আচ্ছা, ধরেন কেউ টাকা দেয়নি, তখন তার মনোবল কেমন হবে?
সঠিক।
এ ধরনের কাজে টাকা নেয়া উপহারই বটে, অর্থাৎ বিনিময় না, কারণ কোনো চুক্তিবদ্ধ বিষয় না, আর উপহার কোনো চুক্তির মধ্যে আসেও না। তবে সে যে নিয়ে এসেছে এতে তার নিয়ত কি, এটা হচ্ছে প্রশ্নের জায়গা। সুতরাং সে তার নিয়তকে যাচাই করে নিক। যদি সে নেক উদ্দেশ্যে নিয়ে আসে, তাহলে মাহফিলের মধ্যে সচরাচর এমন বিষয় হয়, তো এতে প্রশ্নের বিষয়টা যথার্থ মনে হচ্ছে না।
জি, অর্থাৎ মসজিদে ব্যবসা করা যাবে না। সুতরাং যেমন ধার, এর লেনদেন করতে পারবে? কাউকে ধার দিতে হবে, মসজিদে দেখা হয়েছে, সুতরাং মসজিদে টাকা দিয়ে দিল।
মসজিদ দুনিয়াবী কাজের জন্য নির্মাণ হয়নি।
জি, পরবর্তী কল শোনান।
স্যার, আমার প্রশ্ন হলো, আমরা পাঁচ ভাই ও এক বোন, আমাদের তিন ভাইকে বঞ্চিত করেছে ঘর থেকে, জবরদস্তি ঘর থেকে বের করে দিয়েছে। এখন দুই ভাই ঘরের মধ্যে বাস করেছে আর আমাদের বাকি তিন ভাইয়ের অনেক কষ্ট হচ্ছে, এমনকি খাবার জোগাতেও আমাদের অনেক কষ্ট হচ্ছে। সুতরাং স্যার, এই ক্ষেত্রে ভাইদের বিরুদ্ধে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কি করণীয়?
আপনি উল্লেখ করেননি ঘর কার, আপনার বাবার নাকি আপনার ভাইয়ের? আর যদি বাবার থাকে তাহলে তিনি বেঁচে আছেন নাকি ইন্তেকাল করেছেন? যাই হোক, বিভিন্ন পর্যায়ে আমি মাসআলা বলে দিচ্ছি। যদি তা উত্তরাধিকারের ঘর হয়, আপনার বাবার ছিল, তার ইন্তেকাল হয়ে গেছে, সেক্ষেত্রে স্বভাবতই অংশীদার হিসেবে আপনার মা যদি জীবিত থাকেন তিনিও পাবেন, ভাইয়েরাও পাবে, বোনও পাবে। যদি মা জীবিত থাকেন তাহলে পাঁচ আর পাঁচ দশ, এক বোন বলেছে?
জি, এক বোন পাঁচ ভাই,
সেক্ষেত্রে এগারো, এর আটাশি ভাগ হবে। ঠিক আছে, আর যদি মা না থাকেন তাহলে তাদের এগারো ভাগ হবে এর। ঠিক আছে, এটা উত্তরাধিকারের হলে সেই হিসেবে আমি আরজ করছি, অর্থাৎ তারা এর অংশীদার হলে। আর যদি উত্তরাধিকারের না হয়, বাবা এখনো জীবিত, সেক্ষেত্রে যদি সন্তান বড় হয়ে যায় তখন বাবার উপর ডিপেন্ডেন্ট থাকে না তারা। সন্তান বালেগ হলে শরীয়তের বিধান হল বাবা ইচ্ছা করলে তাদেরকে খাওয়াবে, পড়াবে অথবা হাত গুটিয়ে নিবে। হ্যাঁ, যদি প্রাপ্তবয়স্ক মেয়ে থাকে, অর্থাৎ মেয়ে বিয়ে হওয়া পর্যন্ত বাবার উপর ডিপেন্ডেন্ট থাকে, তার বয়স যতই হোক। তবে ছেলে হলে, সে বালিগ হয়ে গেলে, বোধ সম্পন্ন হয়ে গেলে তখন সে নিজে খাবে পড়বে, এটা বুনিয়াদী উসুল। সুতরাং বাবা জীবিত আর তিনি সন্তানদের আলাদা করে দিয়েছেন যে যাও তোমরা কাজ করে খাও, তখন বাবার প্রতি কোনো অভিযোগ নেই। এখন আপনি নিজেই নিজের রাস্তা তালাশ করুন। যদি আপনার প্রশ্নের উদ্দেশ্য এটা হয় আপনি আপনার বাবাকে দোষারোপ করেন, তাহলে তা টিকবে না। আর যদি প্রশ্ন এমন হয় উত্তরাধিকারের জায়গা আর দুই ভাই কব্জা করে রেখেছে, বাকিদের দিচ্ছে না, তাহলে এটা অনেক বড় জুলুম। ভাইরা এমন এখতিয়ার কখনো রাখে না। উপায় না হলে সেই ঘর বিক্রি করা হবে, আর এক্ষেত্রে যদি তারা বিক্রির টাকা নিজেরাই দেওয়ার সামর্থ্য রাখে তাহলে ক্রয় করে এই ভাইদের টাকা দিয়ে দিবে। আর তাদের কাছে এত টাকা না থাকলে সেক্ষেত্রে যে ক্রয় করবে তার থেকে টাকা নিয়ে ঘরটাকে হস্তান্তর করে টাকা পরস্পর বণ্টন করে নিবে। আর আপনারা সবাই পরে ভাড়া বাসায় থাকবেন, এটা করতে হবে।
এখানে তিনি যে পরিস্থিতির বর্ণনা দিয়েছেন সেই হুবহু পরিস্থিতি নিয়ে পার্টিকুলার কথা আমি বলছি না, তবে সমাজের মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায় যে উত্তরাধিকারের ঘর না, ঘর কোনো ভাইয়ের, সে নিজে মেহনত করে ঘর বানিয়েছে। অবশ্য বড় হওয়ার কারণে অথবা আয়ের উৎস থাকার কারণে সে সম্পূর্ণ ফ্যামিলি নিয়েই চলছিল, যতদিন তার সম্ভব হয়েছে সে নিয়ে চলেছে। তবে অনেক সময় এইসব ক্ষেত্রগুলোতে যারা ছোট ভাই আছে বা অন্য ভাইয়েরা আছে তারাও প্রায় একরকম খুব আরামের মধ্যে পড়ে যায়, ভাইয়ের ঘরে থেকে পরে খুবই আরামের মধ্যে পড়ে যায়, তারই ডিপেন্ডেন্ট হয়ে পড়ে প্রত্যেকটা বিষয়। এক পর্যায়ে কাহিনী এন্ড হয়ে যায়, বলে ভাই আমার নিজের ফ্যামিলি আছে, তোমরা যাও এখান থেকে, নিজে করো যা করার। এখন এখান থেকে মনোমালিন্য শুরু হয়, একে অপরের প্রতি ক্ষোভ সৃষ্টি হয়। এই উভয় শ্রেণীকে আপনি কি বলবেন?
আসলে আমরা নিজেরা প্ল্যানিং করি না, আর অনেক সময় বাবারাও কোনো প্ল্যানিং করেন না।
জি,
যে বড় ছেলে সে আস্তে আস্তে গোপনে কব্জা করতে থাকে বাবার জিনিসপত্র, আর একেবারে দৃষ্টি নিবদ্ধ করে বসে থাকে এটা আমাকেই নিতে হবে। সুতরাং বাবাকে ভেবেচিন্তে এমন পরিকল্পনা করতে হবে যেন তারপরে কোনো দ্বন্দ্বের সূত্রপাত না হয়।
জি,
আচ্ছা, সন্তান আছে, সন্তানদের মাঝে সব জায়গায় এক সিচুয়েশন থাকে না।
জি,
অনেক সময় এমন হয় দুজন বড় বাকিরা ছোট।
জি,
অসংখ্য ভালো পরিবারে এও হয় ঘরের বড়রা ছোটদের নিয়ে অগ্রসর হন, পড়াশোনা সম্পন্ন করান, পায়ে দাঁড় করান। তো এসব ক্ষেত্রে ছোটদের ভাবা উচিত আমাদের যে লাইফ তা একটু আলাদা, আমরা দুনিয়াতে একটু পরে এসেছি, আমাদের স্ট্রাগল বেশি, তারা তো খুব সহজেই একটা লাইন পেয়ে গেছে। সুতরাং এভাবে প্রত্যেক ব্যক্তির ভাগ্য, তার লাইফ, তার প্রেক্ষাপট সব কিছু ভিন্ন ভিন্ন হয়। অন্যের সম্পদ দিয়ে যে ধনী হতে চায় সে সারা জীবন ফকির রয়ে যায়। নিজে চেষ্টা করুন, আপনার কিছু নেই, লাখো মানুষের ইতিহাস আপনাদের সামনে, কিছুই ছিল না তাদের কাছে, পরিশ্রম করেছে, অনেক কিছু হয়ে গেছে। সুতরাং অগ্রসর হওয়ার চেষ্টা করুন, পরস্পরের দ্বন্দ্বগুলো দূর করতে হবে। লোকেরা সারা জীবন দোষারোপের মধ্যে কাটায়।
জি,
আমার ভাই এটা করেছে, আমার বোন সেটা করেছে, আমার ভাবি অমুক করেছে, অমুকে আমার সেটা করেছে। আরে ভাই, এই চ্যাপ্টার বন্ধ করে দিন।
ঠিক আছে,
আপনি ডিভাইডেড হয়ে গেছেন।
সঠিক,
পথক হয়ে গেছে আপনার ভাবনা। কাজে ফোকাস করুন, কাজ করুন, আপনি আগে বাড়ুন, ঝেড়ে ফেলুন সবকিছু। আমাদের ব্যর্থতার বড় কারণ এও রয়েছে, আমাদের কাহিনী শেষ হয়। মাথা ঠুকতে থাকে।
জি, সঠিক বলেছেন আপনি। আল্লাহ তালা বরকত দান করুন। আমাদের অনুষ্ঠানের সময়ও শেষ হয়ে এসেছে, মাদানী চ্যানেলের অনুষ্ঠানমালা চলমান, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ তালা আমাদের ইলমে দিন অর্জন করা ও তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইলাহি সত্যবাদী আমানত দার ব্যবসায়ী বাংনাও, ইলাহি সত্যবাদী আমানত দার ব্যবসায়ী বাংনাও, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা।